الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على حي على الفلاح حي على أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آج کا خطبہ بھی گزشتہ خطبات کے تسلسل میں ہے.
آج کے خطبہ کو تو খুতবার ধারাবাহিকতায় দেয়া হবে. আজ দুটো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা হবে, যা সমাজের অধিকার প্রদান, সমাজ থেকে বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের অবসান এবং সমাজে শান্তি ও নিরাপত্তার প্রসার প্রচার, সমাজে ন্যায় বিচার ও সুবিচার প্রতিষ্ঠা, আর হৃদয়কে আল্লাহর শিক্ষার অধীনস্থ করা এবং নিজের অঙ্গীকার পালনের সাথে সম্পর্ক যুক্ত হবে, বা এই বিষয়ের উপর খুতবা আলোকপাত করবে. আজকে মানুষ ইসলামের বিরুদ্ধে আপত্তি করে যে নাউজুবিল্লাহ, ইসলামী শিক্ষা অত্যন্ত কঠোর শিক্ষা, সন্ত্রাস, ফিতনা, নৈরাজ্য আর বিশৃঙ্খলা ছাড়া ইসলামী শিক্ষা আর কিছু নয়. মাত্র কয়েকদিন পূর্বে একজন আমেরিকান লেখক লিখেছে যে ইসলামী জুমার দিন নাউজুবিল্লাহ ফিতনা এবং ফাসাদ আর অশান্তি আর নৈরাজ্যের দিন, আর ইসলাম সম্পর্কে অনেক কিছু লিখেছে, অনেক আজে বাজে কথা লিখেছে. জামাত সে পত্রিকা বা যে লিখেছে তাদের সাথে জামাত যোগাযোগ করেছে, আর ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমাদের এক যুবক খুব সুন্দর প্রবন্ধ লিখেছে. তাদের সাথে যোগাযোগ করে ইসলামের সৌন্দর্য, ইসলামী শিক্ষার যে আকর্ষণীয় দিকগুলো, ইসলামের যে উদ্দেশ্য, জুমার যে উদ্দেশ্য, সে সম্পর্কে আমি তাদেরকে বলেছি যে এ বিষয়ে প্রবন্ধ লিখুন, আর্টিকেল লিখুন, যেন তারা বুঝতে পারে. আজকে এটি জামাতে আহমদিয়ারই কাজ. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের মিশনকে এগিয়ে নিয়ে যেতে হবে. আর শুধু ইসলামের উপর যে আপত্তি করা হয় তার উত্তরই দেবেন না, বরং যুক্তি এবং প্রমাণের মাধ্যমে শত্রুর মুখ বন্ধ করুন. এটি অবশ্যই আমাদের কাজ, কিন্তু আল্লাহ তাআলা নিজেও এমন ব্যবস্থা করেছেন যে অনেক সময় এমন ন্যায়পরায়ণ মুসলিমদেরকে তিনি দাঁড় করান, যারা শত মুসলিমদেরকে তিনি দাঁড় করান, যারা ইসলামের অনন্য বৈশিষ্ট্য বা সৌন্দর্য বর্ণনা করেন. একজন ক্যাথলিক খ্রিস্টান, তিনি একজন প্রফেসর এবং এক পণ্ডিত ব্যক্তি, তিনি দৈনিক টেলিগ্রাফে সম্প্রতি একটা প্রবন্ধ লিখেছেন যাতে ইসলাম এবং মুসলমানদের প্রশংসা করেছেন, আর নাস্তিকতার বিরুদ্ধে এখানে যে জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠন আছে তাদের বিরুদ্ধে তিনি তাতে কলম ধরেছেন. আর লিখেছেন যে মুসলমানদের সুমহান ঐতিহ্যবলী রয়েছে, সুমহান শিক্ষা রয়েছে, সেগুলো তাদের জীবিত রাখার, ধরে রাখার চেষ্টা করা উচিত. আজকাল ধর্ম এবং ইসলামের উপর যারা আপত্তি করে তারা সেই শ্রেণী মূলত যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, নাস্তিক. কিন্তু আমি যেভাবে বলেছি আজকে, এটি এটি আমাদেরই দায়িত্ব, ধর্মের প্রয়োজন এবং জীবন্ত খোদার অস্তিত্বকে পৃথিবীর সামনে প্রমাণ করা, এটি আজকে আমাদের কাজ। একজন প্রকৃত এবং সত্যিকার মুসলমানই এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। যোগ ইমামের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট হয়ে আমাদেরাই ইসলামের প্রকৃত শিক্ষাকে বুঝে এবং পৃথিবীতে প্রসার করে। আর এমনই হওয়া উচিত। আর এই কাজ কোরআনে শিক্ষা মানা এবং কোরআনে আদেশ নিষেধ শিরোধার্য করলেই সম্ভব হবে। আমি যেভাবে বলেছি আজ সেই দুটো শিক্ষা সম্পর্কে বলব, যার সূরা নামের 152 এবং 53 নম্বর আয়াতের যে শিক্ষার তালিকা রয়েছে সেগুলোর অন্তর্ভুক্ত। এগুলোর ভিতর আজকে যে কথাটি বর্ণিত হবে এর প্রথমটি আদল এবং ন্যায় বিচারের সাথে সম্পর্কযুক্ত, সুবিচারের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন কোন কথা বলো ন্যায়ের ভিত্তিতে বলো, সে ব্যক্তি যতই নিকটাত্মীয় হোক না কেন, যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে যতই নিকটাত্মীয় হোক না কেন, ইনসাফ করো। ইনসাফের বিভিন্ন ধরন রূপ রয়েছে, এ সম্পর্কে কোরআনের বিভিন্ন স্থানে বিশদ শিক্ষা রয়েছে, আদেশ নিষেধ রয়েছে। এই যে সাক্ষ্য নিকটাত্মীয়দের সম্পর্কে দিতে হয় বা দেয়া হয় সে সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বিস্তারিত বলেছেন। কেবল নিকটাত্মীয়ই নয়, বরং সাক্ষ্যদাতার নিজের অস্তিত্বকেও তাতে উল্লেখ করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। পিতামাতা সম্পর্কে সাক্ষ্যের কথা এতে অন্তর্ভুক্ত আছে। সূরা নিসার আয়াতের কথা বলছি আমি, 136 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাও আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীন হে যারা ইমান এনেছ সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও, হোক না তা নিজের বিরুদ্ধে বা পিতামাতার বিরুদ্ধে বা নিকটাত্মীয়ের বিরুদ্ধে। কেউ ধনী হোক বা দরিদ্র, তাদের উভয়েরই তত্ত্বাবধায়ক হলেন আল্লাহ তাআলা। অতএব নিজেদের কামনা বাসনার দাসত্ব করোনা পাছে ইনসাফ পদদলিত না হয়। যদি তোমরা কথা পেঁচিয়ে গোপন করো বা এড়িয়ে যাও, তাহলে তোমরা যা করো তৎসম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত আছেন। এখানে সাক্ষ্য সম্পর্কে একটি নীতিগত কথা বর্ণনা করা হয়েছে, তোমাদের সাক্ষ্য সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হওয়া উচিত। আর খোদার নির্দেশের অধীনস্থ হওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক জায়গায় বলেন, সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হও, তোমাদের প্রত্যেক সাক্ষ্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া উচিত। হুজুর বলছেন, তাই পৃথিবীতে ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি, তা হল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। এটি যদি লক্ষ্য না হয় তাহলে ইনসাফের সেই উন্নত মান প্রতিষ্ঠিত হতেই পারে না যা পৃথিবী থেকে অবিচার এবং স্বার্থপরতার অবসান ঘটাতে পারে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অন্যত্র বলেছেন যে মানুষের সকল সক্রিয় বৃত্তির মূল হল সুবিচার বা ন্যায় পরায়ণতা। যদি এই শক্তি মানুষের ভিতর না থাকে তাহলে সবকিছু থেকে মানুষ বঞ্চিত। অতএব ন্যায় বিচার এবং সুবিচারের বৈশিষ্ট্য মানুষের ভিতর থাকা তার গুণাবলীকে আরো উজ্জ্বল ভাবে প্রকাশ করে তুলে ধরে। এই আয়াতে যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অর্থাৎ ন্যায়ের প্রতিষ্ঠা, সুবিচার প্রতিষ্ঠার জন্য, সুবিচারের খাতে, ন্যায় বিচারের ক্ষেত্রে মানুষ যদি নিজের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে দ্বিধা না করে, পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে দ্বিধা না করে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া থেকে যদি সে বিরত না হয় বা দ্বিধা না করে, তাহলে এক সুন্দর অনুপম সমাজ গড়ে উঠে, এমন সমাজ গড়ে উঠতে পারে যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। সাক্ষ্যের তখন প্রয়োজন হয় যখন দুপক্ষের মাঝে ঝগড়া বা বিবাদ হয়, এমন ক্ষেত্রে হয়তো উভয় পক্ষকে সাক্ষ্য দেওয়ার জন্য বলা হয় বা অনেক কোন সাক্ষী দাঁড় করানো হয়। উদ্দেশ্য হল বিষয়ের প্রকৃত রূপটি উদ্ঘাটন করা, আর যেন সিদ্ধান্ত আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সহসাধ্য হয়। যদি সাক্ষ্য মিথ্যা হয়, তারা যদি বিবৃতি অন্যায় অধিকার কুক্ষিগত করার জন্য বিকৃত আকারে পেশ করে, তাহলে সিদ্ধান্তকারীর সিদ্ধান্ত বা রায় প্রদানকারীর রায় সঠিক নাও হতে পারে। শুধু সঠিক না হওয়াই নয়, বরং ভুল হতে পারে। আর এমন ক্ষেত্রে পাপ বর্তাবে তাদের উপর যারা মিথ্যা সাক্ষ্য দেয়, সিদ্ধান্তকারীর উপর নয়। অনেক সাক্ষী ব্যক্তি স্বার্থে মিথ্যা সাক্ষ্য না দিলেও আত্মীয় স্বজনের স্বার্থের অনুকূলে মিথ্যা সাক্ষ্য দেয়, সিদ্ধান্তকারী বা রায় প্রদানকারী প্রতিষ্ঠানকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হয়, আর এর ফলে তারা তাদের উপর পাপ বর্তায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি কেউ মিথ্যা বিবৃতি দিয়ে আমার দ্বারা ভুল সিদ্ধান্ত করায়, তাহলে এটি এমনই বিষয় যেন আমি তাকে আগুনের একটা টুকরো দিচ্ছি। অতএব মিথ্যা বিবৃতি আর মিথ্যা সাক্ষ্য প্রদান করে আগুনের টুকরা বা আগুন খাওয়া থেকে সবাইকে বিরত থাকা উচিত। প্রকৃত মোমেন সে যে এটি থেকে বিরত থাকে। সূরা নিসার যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, এটি পারিবারিক বিষয়াদি সংক্রান্ত নির্দেশাবলীর প্রেক্ষাপটে এসেছে। অর্থাৎ যারা স্বামী হোক বা স্ত্রী, তাদের মাঝে যেই অন্যায়ভাবে অধিকার হস্তগত করার বা কুক্ষিগত করার চেষ্টা করে, অনুরূপভাবে তালাক বা খোলার প্রেক্ষাপটে, তালাক বা খোলার পরিস্থিতিতে পুরুষ বা মহিলার আত্মীয় স্বজন ভুল সাক্ষ্য দিয়ে যে কিছু অন্যায় অধিকার হস্তগত করার বা কক্ষিগত করার চেষ্টা করে, তারা ইনসাফকে পদদলিত করছে। এভাবে সাময়িক জাগতিক স্বার্থ সিদ্ধি হচ্ছে তাদের, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি উক্তি অনুসারে তারা আগুনের টুকরাই খাচ্ছে, আগুন দ্বারাই পেট ভরছে, যা কিয়ামত দিবসে ভয়াবহ এবং অশুভ পরিণতির মাঝে মানুষকে ঠেলে দেবে। আল্লাহ তাআলা বলছেন যে উভয় পক্ষ এবং সাক্ষীরা নিজেদের ভ্রান্ত অন্যায় বাসনার দাসত্ব করে ইনসাফ থেকে বিচ্যুত হচ্ছে, তাই অন্ধ অনুকরণ করো না কামনা বাসনার, বরং ন্যায় বিচার করো এবং সুবিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তালু ওয়া তুরিদু ফা ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীরা, যদি তোমরা অস্পষ্ট কথা বলো বা পাশ কাটিয়ে যাও, তাহলে আল্লাহ তোমরা যা করো তা সম্পর্কে সবিশেষ অবহিত। আরে মিথ্যা সাক্ষ্য রায় প্রদানকারীকে বা সাক্ষ্য প্রদান মীমাংসাকারীকে প্রতারিত করতে পারে, তাকে ধোকা দিতে পারে, নিজের পক্ষে বা অন্যের পক্ষে ন্যায়নীতি বিবর্জিত সিদ্ধান্ত করাতে পারো তার দ্বারা, কিন্তু আল্লাহ তাআলা জেনে সবকিছু অবহিত, তাকে আমরা ধোকা দিতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বিয়ের খুতবায় পরিষ্কার এবং স্বচ্ছ সহ সরল কথা বলার প্রতি যে দৃষ্টি আকর্ষণ করেছেন, তার কারণ হল বিয়ের সময়, সম্পর্ক করার সময় বা দাম্পত্য জীবন অতিবাহিত করার সময় আর বা কোনো ঝগড়াঝাটি যদি দেখা দেয় সেই সময় কুলু কৌলান সদিদা, এর ভিত্তিতে তোমরা নিজের সমস্ত কাজ করবে এবং এটিকে জলাঞ্জলি দেবে না। এটিকে জলাঞ্জলি দিলে তোমরা তাকওয়া বা খোদাভীতি থেকে দূরে সরে যাবে এবং আদল এবং ন্যায়পরায়ণতা থেকে তোমরা দূরে সরে পড়বে আর এটি সমাজে অশান্তি এবং নৈরাজ্য আর বিশৃঙ্খলার কারণ হবে। আমাদের কাজা বা জামাতের বিচার বিভাগে যখন খোলা তালাকের বিষয় আসে, অনেক বিষয় আমি নিজেও দেখি, ইনসাফ ভিত্তিক বা সত্য ভিত্তিক বিবৃতিও দেয়া হয় না আর সাক্ষীরাও সেই ইনসাফ এবং সত্য ভিত্তিক সাক্ষ্য দেয় না। একইভাবে লেনদেন এবং ব্যবসা বাণিজ্যের বিষয় রয়েছে, এতেও অনেকে সাময়িক এবং ব্যক্তি স্বার্থের কারণে তাকওয়া বিচ্যুত হয়ে আগুন খায়। আগুন সংক্রান্ত, আগুনের গোলক খাওয়া সংক্রান্ত যে হাদিস আছে তাতেও দুই ভাইয়ের সম্পত্তির ঝগড়া মহানবীর কাছে পেশ করার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই তাদেরকে বলেছেন যে কেউ যদি বাকপটু হয়ে থাকে সে আমার দ্বারা নিজের অনুকূলে রায় নিতে পারে, কিন্তু এভাবে আগুনের গোলক আমি তাকে দেব, কিয়ামত দিবসে এটি তোমার ফাঁসি হয়ে যাবে। এটি শুনে উভয় ভাই অঝরে কাঁদতে থাকে আর বলে, প্রত্যেকে বলে যে আমরা নিজেদের অধিকার ছেড়ে দিচ্ছি এবং ভাইকে দিয়ে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, অধিকার ছেড়ে দেওয়াও ঠিক নয়, তোমার অধিকার যেহেতু রয়েছে নাও, যদি সিদ্ধান্ত করতে না পারো, যদি কোনো প্রমাণ না থাকে, দলিল প্রমাণ যদি না থাকে, এমন কোনো সাক্ষ্য যদি প্রমাণ হিসাবে না থাকে, তাহলে টস করে নাও, যার পক্ষে আসে সে সেটি নিয়ে সন্তুষ্ট থাকতে পারে আর এভাবে বিষয়ের নিষ্পত্তি করা যায়। এটি তাকওয়ার মান যা মোমেনের হওয়া উচিত। আল্লাহ তাআলা এমন লোকদের প্রতি করুণা করুন, তাদের বিবেক বুদ্ধি দিন, কাণ্ড জ্ঞান দান করুন। যারা ইনসাফের পথে বা ন্যায় বিচারের পথে বাদশাচ্ছে বা বাধা সৃষ্টি করছে পারিবারিক পর্যায়ে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সাক্ষ্য যদি সত্য ভিত্তিক হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে যদি সাক্ষ্য দেওয়া হয়, তাহলে আমাদের সমাজ এখানেই জান্নাত প্রতিম হতে পারে, জান্নাতের মতো হতে পারে। যেভাবে আমি বলেছি, কোরআনে আদল এবং ইনসাফ সম্পর্কে বিস্তারিত শিক্ষা রয়েছে। এ সংক্রান্ত আরো দুইটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিয়মা ইয়াইযুকুম বিহ ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বা আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত এর যোগ্য ব্যক্তির হাতে অর্পণ করো, যখন মানুষের মাঝে বিচার করো, ন্যায়পরায়ণতার সাথে বিচার করো। আল্লাহ তোমাদেরকে যার উপদেশ দিচ্ছেন নিশ্চয় তা অতি উত্তম, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই আয়াতে প্রথম কথা হল আমানত যোগ্য ব্যক্তির হাতে অর্পণ সংক্রান্ত। এ বিষয়ে কিছুকাল পূর্বে আমি একটি বিস্তারিত খুতবা প্রদান করেছি, বলেছিলাম যে এবছরটি হল কর্মকর্তা নির্বাচনের বছর জামাতি ক্ষেত্রে, তাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ সামনে রেখে নয়, পারিবারিক সম্পর্ক বা স্বজন প্রীতির দৃষ্টিকোণ থেকে নয়, বরং ইনসাফ এবং সুবিচারের দৃষ্টিকোণ থেকে আমানতের চেতনা নিয়ে এমন কর্মকর্তা নিযুক্ত করুন যে নিজের কাজের প্রতি সুবিচার করতে পারবে। যাই হোক, নির্বাচন হয়ে গেছে, কোনো কোনো জায়গায় নির্বাচনকারীরা নিজেদের দৃষ্টিতে যোগ্য কর্মকর্তা নির্বাচন করেছেন, কোন কোন ক্ষেত্রে আমি নিজেও কিছু পরিবর্তন এনেছি বা পরামর্শদাতাদের পরামর্শ আমি গ্রহণ করিনি। কেউ ভালো কাজ যদি করছিল তাহলে তাকে থাকতে দিয়েছি। সবার কাজের বা যোগ্যতার একটা লেভেল আছে, একটা স্তর আছে। কোন মানুষ যখন যোগ্যতার চরম সীমায় পৌঁছে যায় সেই বিভাগে আর উন্নতি হয় না। একই ব্যক্তি যে এক জায়গায় ভালো কাজ করছে না, সে অন্য স্থানে অন্য বিভাগে হয়তো ভালো কাজ করতে পারে। এ কারণেও কিছু পরিবর্তন আনা হয়েছে। অনেকের ধারণা হল কতককে অসন্তুষ্টির কারণে, কতকের প্রতি অসন্তুষ্টির কারণে কিছু পরিবর্তন আনা হয়েছে। অসন্তুষ্টির তুলনায় আসলে জামাতি স্বার্থকে বেশি সামনে রাখা হয়েছে। যেখানে আমি ভেবেছি যে পরিবর্তনের মাঝেই জামাতি স্বার্থ নিহিত, সেখানে ইনসাফের দাবি ছিল এমন বিভাগে পরিবর্তন আনয়ন করা। হৃদয়ের প্রকৃত চিত্র তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা পরামর্শ এবং সিদ্ধান্ত করি বাহ্যিক অবস্থার নিরিখে, কিন্তু কতক স্থানীয় জামাতে কোন কোন দেশে এখনো ব্যক্তিগত পছন্দ এবং স্বজন প্রীতির ভিত্তিতে ওহদাদার নির্বাচন করা হয়েছে। আল্লাহ তাআলা এমন লোকদের বিবেক বুদ্ধি দিন, করুণা করুন, যারা ব্যক্তিগত পছন্দ অপছন্দকে ইনসাফের উপর প্রাধান্য দিচ্ছে। যাই হোক, নির্বাচন এখন হয়ে গেছে। যে সমস্ত ওহদাদার নিযুক্ত হয়েছেন, কর্মকর্তা নিযুক্ত হয়েছেন, তাদের দায়িত্ব হল নিজেদের দুর্বলতা খোদার দরবারে পেশ করে তার কাছে নিবেদন করে তার কাছে ক্ষমা এবং সাহায্য চাওয়া উচিত, আর ইনসাফের দাবি অনুসারে নিজ দায়িত্ব পালন করা। ওহদা বা পদ খোদার একটি ফজল, একটি পুরস্কার, একে মূল্যায়ন করা উচিত, এর গুরুত্ব দেওয়া উচিত। জামাতের বন্ধুদের সাথে ব্যবহার, তাদের বিষয়াদি সমাধান, তাদের তরবিয়ত এবং শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার ক্ষেত্রে জামাতের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, এই সকল ক্ষেত্রে ইনসাফ এবং ন্যায় পরায়ণতার ভিত্তিতে কাজ করুন আর পরিশ্রম করুন। দায়িত্ব পালনের জন্য যথাযথ পরিশ্রম করুন, কেননা তাহকুমু বিল আদল, তোমরা ন্যায় পরায়ণতার সাথে শাসন করো, এই যে নির্দেশ রয়েছে। এই দায়িত্ব তখন পালন হবে যদি সকল শক্তি নিয়োজিত করে ধর্মের সেবার চেষ্টা করেন। সব কর্মকর্তা এর অন্তর্ভুক্ত, স্থানীয় পর্যায়ে হোক বা জাতীয় পর্যায়ে হোক, এই কথাগুলো সকল স্তরে সকল পর্যায়ে দৃষ্টিতে রাখা আবশ্যক। জামাতের স্বার্থ প্রত্যেক ব্যক্তিগত স্বার্থের উপর প্রাধান্য পাওয়া উচিত, নতুবা আল্লাহ তাআলা বলছেন যে তাঁর গভীর দৃষ্টি রয়েছে। তোমাদের এক এক মুহূর্তের কর্ম যাই হোক না কেন, তার উপর তার দৃষ্টি রয়েছে এবং এগুলোর হিসাব হচ্ছে। অর্থাৎ ধর্মের খেদমতের যে সুযোগ পেয়েছেন এটিকে খোদার কৃপা জ্ঞান করে দায়িত্ব পালন করা প্রত্যেক নির্বাচিত এবং মনোনীত ব্যক্তির দায়িত্ব। আল্লাহ তাআলা ইহজাগতিক রাজা বাদশাহদের বা শাসকদের কেউ জিজ্ঞেস করবেন এবং হিসাব নেবেন, কিন্তু যাদেরকে আল্লাহর নামে নিযুক্ত করা হয়, যাদের ধর্মীয় উদ্দেশ্যে যাদেরকে কোন দায়িত্ব ন্যস্ত করা হয়, তারা যদি দায়িত্ব পালন না করে আর ন্যায়ের ভিত্তিতে নিজ দায়িত্ব পালন না করে, তাহলে দুনিয়ার শাসক এবং কর্মকর্তাদের তুলনায় তারা বেশি জিজ্ঞাসিত হবে। তাই সবার চেষ্টা করা উচিত ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিনয়ের সাথে নিজ দায়িত্ব পালনের চেষ্টা করা। আল্লাহ তাআলা সকল ওহদাদার সকল কর্মকর্তা এবং খেদমতকারীদেরকে এই সেই সুযোগ দিন। আমরা আরো দেখি যে পারিবারিক পরিবেশ, ব্যবসায়িক লেনদেন এবং ওহদাদারদের বা কর্মকর্তাদের দায়িত্ব পালনের পর ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আরো অনেক নির্দেশ দিয়েছে। এমন একটি নির্দেশ আমরা দেখতে পাই যা সমাজ বরং সারা বিশ্বে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা দিয়ে থাকে। সূরা মায়েদার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল ক্বিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তাআদিলু ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। হে যারা ইমান এনেছ, সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইনসাফের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে সাক্ষী হয়ে যাও। কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে যেন বিচ্যুত করতে না পারে, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার করো। এটি তাকওয়ার সবচেয়ে বা তাকওয়ার অধিক নিকটবর্তী এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে নিশ্চয় তোমরা যে কাজ কর্ম করছো তার সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। দেখুন, পৃথিবী থেকে ফিতনা এবং নৈরাজ্য আর অশান্তি দূরীভূত করার লক্ষ্যে কত সুন্দর শিক্ষা দেয়া হয়েছে। ইসলামের উপর যারা আপত্তি করে তারা তাদের সেকুলার শিক্ষা অর্থাৎ জাগতিক শিক্ষা বা আইনে বা ধর্মীয় শিক্ষায়, ধর্মীয় পুস্তকে এমন শিক্ষার কোন দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে কুনু কওয়ামিনা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কওয়াম হয়ে যাও। কওয়াম শব্দের অর্থ হল যে নিজের কাজ খুব সুন্দরভাবে ত্রুটিমুক্তভাবে অবিচলতার সাথে করতে থাকে। তো প্রকৃত মোমেন যা করে সে আল্লাহ সন্তুষ্টির জন্য করে আর সে এতে কোন প্রকারের অসমতা অনুপ্রবেশ করতে দেয় না বা অসমতা যাতে আসতে না পারে এই চেষ্টা করে আর কখনো আলস্য প্রদর্শন করে না আর ব্যক্তি স্বার্থের অধীনস্থ হয়ে সে কোনো কাজ করে না। আল্লাহ বলছেন যে মোমেনের কাজ হল ইনসাফের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে সাক্ষ্য দেয়া। ন্যায় বিচারের মানদণ্ড কি? শুধু স্ত্রী, বাচ্চাদের বা আত্মীয় স্বজনের সাথে ইনসাফ করাই ইনসাফ নয় বা নিজের ব্যবসায়িক পার্টনারের সাথে সুবিচার করা সুবিচার নয়। কর্মকর্তা বা অধীনস্থদের সাথে, অধীনস্থদের ভালো চাওয়া, তাদের সাথে সদ্ব্যবহার করাই কেবল ইনসাফ নয় বা সুবিচার নয়, বরং ইনসাফের বা সুবিচারের মানদণ্ড হল শত্রুর সাথে ইনসাফ বা সুবিচার করা। কেননা প্রকৃত তাকওয়া তখনই অর্জিত হয় যখন শত্রুর সাথেও আদল এবং ইনসাফ করা হয়। তাহলে একজন প্রকৃত মুসলমানের যে মানদণ্ড বা মান হওয়া উচিত সে মান অর্জিত হতে পারে, তবেই তবলিগের পথ সুগম হবে, ইসলামের প্রকৃত শিক্ষা মুসলিমদের সামনে স্পষ্ট হবে। এখানে আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলেছেন যে তোমাদের প্রত্যেক কর্মের উপর আল্লাহর দৃষ্টি রয়েছে, যদি তোমাদের এই মান তোমরা অর্জন করতে না পারো তাহলে তাকওয়ার উপর পরিচালিত গণ্য হবে না। কওয়াম শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা অবিচলতার সাথে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকার নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আদল বা সুবিচার যা সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া ছাড়া অর্জিত হতে পারে না, সে সম্পর্কে আল্লাহ বলছেন যে লা ইয়াজরিমান্নাকুম শানআনুকুম আলা আল্লা তাআদিলু ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। শত্রু জাতির শত্রুতা যেন ন্যায় বিচারের পথে বাদ না সাথে ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো, এটাই তাকওয়া নিহিত। আপনারা জানেন যে সকল জাতি অন্যায়, কষ্ট দেয় এবং দুঃখ দেয় আর রক্তপাত ঘটায়, পিছু ধাওয়া করে, মহিলা এবং বাচ্চাদের হত্যা করে আর যুদ্ধ লড়াই থেকে বিরত হয় না যেভাবে মক্কার কাফেররা করেছিল। এমন লোকদের সাথে ইনসাফ এবং ন্যায় পরায়ণতার সাথে ব্যবহার করা কত কঠিন। কিন্তু কোরআন এমন জীবনের শত্রুদের অধিকারকেও নষ্ট হতে বা পদবিত হতে দেয়নি, আর ইনসাফের এবং সুবিচারের তাকিদ পূর্ণ নির্দেশ দিয়েছে। মুসলিম ইসলাম যাকে সম্বোধন করছেন তাকে বলেন যে আপনি তো বিদ্বেষের গহ্বরে নিমজ্জিত, এই কথাগুলো আপনি কিভাবে বুঝবেন? ইঞ্জিলে যদি লেখা থাকে যে শত্রুদেরকে ভালোবাসো, কিন্তু এটি এটি বলা হয়নি যে শত্রু জাতির শত্রুতা যেন তোমাদের ইনসাফ প্রতিষ্ঠার পথে বাধা না হয়। আমি সত্য সত্যই বলছি যে শত্রুর সাথে সৌজন্য প্রদর্শন সহজ, কারণ কিন্তু শত্রুর অধিকার হেফাজত আর মামলা প্রকন্দমায় ইনসাফকে পদদূত হতে না দেয়া এটি বড় কঠিন কাজ, শুধু বীর পুরুষেরাই তা পারে। অধিকাংশ মানুষ শত্রুকে ভালোবাসে এবং মিষ্টি কথাও বলে, কিন্তু তাদের অধিকার পদদলিত করে, এক ভাই অন্য ভাইকে ভালোবাসে আর ভালোবাসার অন্তরালে ধোকা দিয়ে তার অধিকারকে কুক্ষিগত করে। যেমন জমিদার চালাকি করে ভাইয়ের নাম কাগজে বা দলিল পত্রে লেখানো হয় না, সরকারি রেকর্ডে লেখায় না, আর এইভাবে তার যে ভালোবাসা সেই স্বার্থের জন্য জলাঞ্জলি দিতে। তাই আল্লাহ তাআলা ইয়াতে ভালোবাসার কথা বলেননি, বরং ভালোবাসার যে মানদণ্ড তার কথা উল্লেখ করেছেন। আল্লাহ কথা বলেননি ভালোবাসো, বরং সেই মানদণ্ডের কথা উল্লেখ করেছেন যা ভালোবাসার হওয়া উচিত, আর তা হল ইনসাফ বা ন্যায় বিচার। কারণ যে ব্যক্তি প্রাণের শত্রুর সাথে ইনসাফ করবে, সত্য থেকে যে সত্য বলতে যে দ্বিধা করবে না, সেই প্রকৃত অর্থে ইনসাফ প্রতিষ্ঠা করে। তো আমাদেরকে এই মানদণ্ডই প্রতিষ্ঠা করার চেষ্টা করা উচিত। সুবিচার এবং ন্যায়পরায়ণতার কথা বলার পর, অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সংশ্লিষ্ট কথাগুলো বলার পর, আল্লাহ তাআলা এখন আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ হল ওয়াবি আহদিল্লাহি আউফু, অর্থাৎ আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূর্ণ করো, অঙ্গীকার পূর্ণ করো। ইসলামের আরেকটি সুন্দর এবং অনুপম শিক্ষা আর আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নির্দেশের দিকে এখানে মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। সকল আদেশ নিষেধ মানা আর মেনে চলা মানুষের নৈতিক এবং ধর্মীয় সৌন্দর্যের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে যে সকল নির্দেশাবলী স্থান কাল ভেদে বর্ণনা করেছেন, সেখানে তিনি এই কথাও বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর জন্য বা আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজ হওয়া উচিত। এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বলেছেন যে এটি তখন সম্ভব যদি তোমাদের হৃদয় স্বচ্ছ হয়, যদি তোমাদের হৃদয়ে এই প্রেরণায় সমৃদ্ধ থাকে যে আমার প্রতিটি কাজ আমাকে এই চিন্তা চেতনার ভিত্তিতে করতে হবে যে আমাকে আমার আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করতে হবে। এক মুমিনের আল্লাহর সাথে সবচেয়ে কৃত সবচেয়ে বড় অঙ্গীকার, এক আহমদের আল্লাহর সাথে কৃত সবচেয়ে বড় অঙ্গীকার হল বায়াতের অঙ্গীকার। যে যদি এই অঙ্গীকারের প্রকৃত মর্ম যদি আমরা বুঝি, তাহলে সকল পণ্যের দিকে নিজ থেকে আমাদের মনোযোগ আকৃষ্ট হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বয়াতের যে শর্ত নির্ধারণ করেছেন, বয়াতের সময় যে অঙ্গীকার নিয়েছেন, এত সর্বাত্মক অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছেন যে যদি আমরা বিভিন্ন সময় এগুলো পড়ি এবং রিভাইজ করি, তাহলে আহমদী সমাজ সকল পাপ থেকে মুক্ত হতে পারে। সংক্ষেপে আমি এখন বয়াতের শর্তাবলীতে কি অঙ্গীকার করি সেগুলো বলে দিচ্ছি সংক্ষেপে। প্রথম কথা হলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শরীক করব না। শরীকের বিভিন্ন ধরন এবং প্রকার আছে যার বিস্তারিত বিবরণ পূর্বে এসেছে। রমজান মাসের প্রথম দিকের খুতবায় আমি তা উল্লেখ করেছি। দ্বিতীয়ত, মিথ্যা ব্যভিচার কুদৃষ্টি পাপ অবাধ্যতা জুলম আত্মসাত এবং বিদ্রোহ এড়িয়ে চলব। ফাঁসা বা অশ্লীলতার ব্যাখ্যা করতে গিয়ে আমি এগুলো উল্লেখ করেছি। আর কখনো ওই বদ অভ্যাস গুলোকে নিজের উপর আমরা আমাদের নিজেদের উপর প্রভুত্ব করতে দেখব না। দ্বিতীয়ত নামাজ পড়া যথাসময়ে, দরুদ এবং রীতিমতো ইস্তিগফার পড়া, আল্লাহর অনুগ্রহ রাজি যা হচ্ছে নিজের উপর তা স্মরণ করা, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এখানে যারা এসেছে অনেকেই পাকিস্তানের প্রতিকূল পরিস্থিতির কারণে এখানে এসেছেন, খোদা তাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন, স্বাধীনতাও দিয়েছেন, আবার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দান করেছেন। এই জন্য কোন প্রকারের অহংকার এবং আত্মশ্লাঘায় লিপ্ত না হয়ে আল্লাহর প্রশংসা করা উচিত, আল্লাহর অনুগ্রহ রাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আবার বলেছেন যে কাউকে কোন প্রকারের উত্তেজনার বসে কাউকে অন্যায় রূপে কষ্ট দেওয়া যাবে না, আর আল্লাহর সাথে যে বিশ্বস্ততার সম্পর্ক সেটি বজায় রাখতে হবে, কখনো অভিযোগ করা যাবে না। আল্লাহ যখন নেয়ামত রাজি দিয়ে থাকেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কোন সময় পরীক্ষার সম্মুখীন হতে হলে অভিযোগ করা উচিত নয়। জাগতিক বিভিন্ন কুপ্রথা থেকে মুক্ত হয়ে সকল কামনা বাসনা বর্জন করে আল্লাহ এবং রসুলের নির্দেশ প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে চলা উচিত। অহংকার ও গর্ব এবং ঝগড়া, অহংকার ও গর্ব পরিহার করা উচিত, দীনতা এবং বিনয় অবলম্বন করা উচিত। ইসলাম ধর্মের সম্মানকে নিজের প্রাণ সম্পদ এবং সন্তান সন্ততির তুলনায় বেশি প্রিয় জ্ঞান করতে হবে। সৃষ্টির প্রতি সহানুভূতি এবং মানুষের কল্যাণের জন্য, হিত সাধনের জন্য সকল সর্বশক্তি নিয়োজিত করে কাজ করা উচিত। সৃষ্টি সেবার চেতনা এবং প্রেরণায় সমৃদ্ধ হওয়া উচিত। একই সাথে এটিও বলেছেন যে মসিহ মওউদের সাথে যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ব বন্ধন এবং তার আনুগত্যের অসাধারণ দৃষ্টান্ত স্থাপনের কথা বলেছেন, আর কোনো কিছুকে এর উপর প্রাধান্য না দেওয়ার অঙ্গীকার আমরা করেছি। আহমদীয়তে প্রবেশ করে আমরা এই অঙ্গীকার করেছি। আমাদেরকে দেখতে হবে, নিজেদেরকে খতিয়ে দেখতে হবে যে আমরা কতটা এই অঙ্গীকার পালন করছি। রমজানে অনেক নেক কর্মের সুযোগ হয় আমাদের, এটিও দেখা উচিত আর এটিও খতিয়ে দেখা উচিত। আজকে শেষ দিন, বরং সারা বছর আমাদের এটি এদিকে দৃষ্টি রাখা উচিত। নেকির প্রতি যে মনোযোগ সৃষ্টি হয়েছে এটি স্থায়ী হওয়া উচিত, দেখা উচিত আমরা কতটা এটি মেনে চলছি আর কতটা আল্লাহর সাথে বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা করে চলেছি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এই অঙ্গীকার করো তাহলে তোমরা মহা প্রতিদান পাবে, এমন প্রতিদান পাবে, এই অঙ্গীকার রক্ষা করলে এমন এই অঙ্গীকার এবং অঙ্গীকার করে অঙ্গীকার যদি মেনে চলো এমন প্রতিদান পাবে যা তোমরা ভাবতেও পারো না। আল্লাহ বলেন যে যদি অঙ্গীকার রক্ষা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের হৃদয়কে মনকে পরিষ্কার করে সকল প্রকারের নোংরামি থেকে তোমাদের পরিচ্ছন্ন করে তোমাদের সেই সকল মুত্তাকিদের অন্তর্ভুক্ত করবেন, সেই সকল তাকওয়াশীল লোকদের অন্তর্ভুক্ত করবেন যারা তার নৈকট্য প্রাপ্ত, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কথা ভেবো না বা মনে করো না যে যদি অঙ্গীকার পালন না করে সর্বোচ্চ পুরস্কার থেকে বঞ্চিত হব, এমন নয়। বরং আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অঙ্গীকার সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে, এতে সকল প্রকারের অঙ্গীকার এবং প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে যে সমস্ত অঙ্গীকার করা হয়েছে, যে সমস্ত ওয়াদা দেওয়া হয়েছে সেগুলো যদি রক্ষা না করা হয় জিজ্ঞাসাবাদ করা হবে। একইভাবে বান্দার সাথে যে অঙ্গীকার করো, যে প্রতিশ্রুতি দাও কোরআনের নির্দেশ অনুসারে, তোমাদের যে সমস্ত অঙ্গীকার রয়েছে মানুষের সাথে তাও যদি রক্ষা না করো, আল্লাহ তাআলা বলছেন যে এর জন্য তোমরা জিজ্ঞাসিত হবে। দৃষ্টান্ত স্বরূপ গত খুতবায় এতিমদের লালন পালনের কথা বলা হয়েছিল, আল্লাহ তাআলা তাদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ এটিকে একটা অঙ্গীকার আখ্যা দিয়েছেন। আল্লাহ বলছেন দায়িত্ব যদি পালন না করো তাহলে অঙ্গীকার ভঙ্গ করছো, এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। অনুরূপভাবে সরকার বা শাসক রয়েছে, সরকার যদি রাষ্ট্রীয় কার্য সঠিকভাবে পরিচালনা না করে তাহলে তারাও সরকারও জিজ্ঞাসিত হবে, জনসাধারণের অধিকার যদি না দেয় না প্রদান করে তাহলে তারা জিজ্ঞাসিত হবে। দুর্ভাগ্যবশত মুসলমান রাষ্ট্রে যত নেতা আছে তাদের অবস্থা এমনই, তারা নিজ দায়িত্ব ন্যায়ের ভিত্তিতে পালন করছে না, ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করছে না, আর জনসাধারণের প্রাপ্য অধিকারও দিচ্ছে না, আর এমন ভাবে বসে আছে যেন জিজ্ঞাসিত হবে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমাদের দায়িত্বের গণ্ডি সম্পর্কে। ওহদাদার বা কর্মকর্তাদের কথা পূর্বেই এসেছে, তাদের ইনসাফের ভিত্তিতে কাজ করা উচিত। তারাও যদি নিজ দায়িত্ব পালন না করে, যতটা সময় দেওয়া উচিত জামাতের কাজের জন্য যদি ততটা সময় না দেয়, যদি মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত না করে, জামাতের সদস্যদের সাথে লেনদেনের সময় যদি ইনসাফ না করে, সুবিচার না করে, তাহলে আল্লাহর সামনে তারা জিজ্ঞাসিত হবে। এক সাধারণ আহমদের উপর অঙ্গীকার পালনের ক্ষেত্রে যে দায়িত্ব বর্তায় তার কথা আমি পূর্বেই বলেছি। বয়েতের শর্তাবলী স্বীকৃত অঙ্গীকার যদি পালন করার চেষ্টা না করে আল্লাহর কাছে সে জিজ্ঞাসিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের প্রতি আমি মনোযোগ আকর্ষণ করতে চাই। প্রত্যেক দেশের নাগরিক আল্লাহকে সাক্ষী রেখে বা কোরআনকে সাক্ষী রেখে দেশের সাথে সে অঙ্গীকার করে, বা অনেক সময় দেশের বাদশার নামে সে অঙ্গীকারাবদ্ধ হয়। এটি এমন অঙ্গীকার যা রক্ষা করা, যা পালন করা আবশ্যক। এক মুসলমানের জন্য এটি ফরজ বা অবশ্য কর্তব্য, আর এটি পালন না করা, অঙ্গীকার রক্ষা না করা, এটি ইমানের দুর্বলতা। মহানবী সাল্লাম বলেছেন যে স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। এর সূক্ষ্ম দিকগুলো আহমদীদের দৃষ্টিগোচর রাখা চাই। আমি জানি কোন কোন ক্ষেত্রে অনেক মানুষ কর্মচারী নিযুক্ত করে নিজের ব্যবসা চালানোর জন্য, তাদেরকে বেতন কম দেয় বা বেতন কম দেখায়, অর্থাৎ বাকি কাউন্সিল থেকে বেনিফিট নাও, এরা বলে যে তোমাদের কল্যাণে আমরা এমনটি করছি, কিন্তু একই সাথে নিজেরা মিথ্যা বলে আর কর্মচারীকে দিয়েও মিথ্যা বলায়, নিজের স্বার্থ সিদ্ধি করে আসলে কার্যত এরা যা করে তার মাধ্যমে। এমন বাঁচানো পয়সা ভাইভাবে তারা যে পয়সা উপার্জন করে কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এমনটি করে, যা সরকারের ক্ষতি, সরকারের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা এটি। আর সে সকল কর্মচারীদেরকে বেতন কম দিয়ে পুরো কাজ নিয়ে বা যতটা বেতন দেওয়া হয় তার তুলনায় বেশি কাজ করিয়ে কাউন্সিল থেকে বেনিফিট আদায় করে জাতীয় ভান্ডারকে ক্ষতিগ্রস্ত করছে, তো এগুলো জুলুম, এগুলো অন্যায়, এটি অঙ্গীকার ভঙ্গ করা। এখানকার নাগরিকত্ব গ্রহণের সময় মানুষ এই অঙ্গীকার করে থাকে, এটি বয়েতের অঙ্গীকারকেও ভঙ্গ করার নামান্তর। কেননা বয়েতের একটি চুক্তি শর্ত হল সবসময় সত্য বলবো, তো সরকারের সাথে কৃত অঙ্গীকারকেও পদদলিত করছে এবং আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকেও তারা ভঙ্গ করছে, আর এভাবে পাপ করছে তারা। তাই এক আহমদীকে সকল বিষয়ে আত্মবিশ্লেষণ করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত। অঙ্গীকার রক্ষা না করার কারণে, না করার ক্ষেত্রে আরো একটি পাপের কথা আমি বলতে চাই, যা এক ঘর থেকে বেরিয়ে দুই ঘরের বা দুই পরিবারের শান্তিকে বিঘ্নিত করে বা পদদলিত করে, তা খোলা তালাকের ক্ষেত্রে হয়ে থাকে, যা পূর্বে আমি বলেছি। আর এসব করে মানুষ আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে আর অঙ্গীকার ভঙ্গ করে। এই সকল আত্মীয়তার গণ্ডিতে সুবিচার এবং সত্য কথা বলার কথা পূর্বে বলেছি। যদি সুবিচার করে এবং মানুষ সত্য কথা বলে তাহলে এই ধরনের সমস্যা মাথা চাড়া দেওয়ার কথা না, কিন্তু সমস্যা দেখা দিলে স্বামী স্ত্রীর মাঝে মতভেদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যে নসিহত করেছেন তা বিশেষভাবে দৃষ্টিগোচর রাখা উচিত, বিশেষ করে স্বামীকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন আরাতুম ইসতিবদালা যাওজিম মাকানা যাওজ وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منها شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا তোমরা এক স্ত্রীর জায়গায় যদি দ্বিতীয় অন্য তৃতীয় স্ত্রী আনতে চাও, এদের একজনকে যদি স্তূপ দিয়ে থাকো সম্পত্তির তা ফেরত নেবে না, তোমরা কি অপবাদ আরোপ করে বা প্রকাশ্য গুণা করে ফেরত নেবে? আর তোমরা কিভাবেই বা তা নিতে পারো, কেননা তোমরা পরস্পরের সাথে মিলিত হয়েছ আর সে তোমার কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছে। আমাদের সমাজে খোলা তালাকের ক্ষেত্রে যদি এই নির্দেশ মেনে চলার চেষ্টা করা হয় তাহলে বিচার বিভাগে যে দীর্ঘ ঝগড়া চলতে থাকে সেই ঝগড়া আর হতো না। অনেকেই তালাক দিয়ে কার্যত অপবাদ আরোপ করে, এটি তো প্রকাশ্য একটি পাপ। আর এই সেই দোষগুলো যদি সত্যও হয় বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেওয়া উচিত, আর এর জন্য সাক্ষের অনেক কঠিন শর্ত আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হল বিয়ে একটা চুক্তি, পুরুষ এবং মহিলার একটা অঙ্গীকার এবং চুক্তি, এটি চুক্তিতে আবদ্ধ হয় তারা, স্বামী স্ত্রীর মাঝে একটা অঙ্গীকার হয়, চুক্তি করে তারা পরস্পরের সাথে। আল্লাহ তাআলা বলছেন যে নিভৃতে নির্জনে এরা পরস্পরের সাথে যে চুক্তি করে অঙ্গীকার করে, এর বাদে কোনো সাক্ষী না থাকলেও এই সেই অঙ্গীকারও রক্ষা করা উচিত। আল্লাহ তাআলা তো সর্বত্র আছেন, তাই কোন কারণে যদি তোমরা সম্পর্ক ছিন্ন করো তাহলেও সেই সকল কথার সম্মান করা উচিত যা নিভৃতে তোমরা পরস্পরকে প্রতিশ্রুতি স্বরূপ বলেছ এবং পরস্পরকে যে তোহফা উপহার দিয়েছ তা ফেরত চাইবে না। হ্যাঁ, কাজী মেয়ের পক্ষ থেকে যদি কোনো প্রকাশ্য ভ্রান্তি রেখে বা কোনো সিদ্ধান্ত দেয় সেটি ভিন্ন কথা, সকল ক্ষেত্রে কিন্তু পুরুষের মোহরানা দেওয়া উচিত। এই বাহানা করা যে মেয়ে খোলা নিয়েছে তাই আমি মোহরানা দেব না, এই ধরনের বাহানা করা উচিত নয়, অজুহাত দেখানো উচিত নয়। এর বিস্তারিত অনেক দিক আছে, এখন শুধু এই কথা বলতে চাই যে পুরুষ এবং মেয়ে বা ছেলে এবং মেয়েকে স্মরণ রাখতে হবে যে বিয়ে একটি চুক্তি, সেই চুক্তি রক্ষা করার সর্বাত্মক চুক্তির শর্ত মেনে চলার সর্বাত্মক চেষ্টা করা উচিত। দুর্ভাগ্যবশত যদি এই চুক্তি ভঙ্গ করতে হয় তাহলেও কিছু কথা অবশ্যই সামনে রাখা উচিত, পরস্পরের গোপনীয়তা রক্ষা করা উচিত। এখানে মেয়েকে সমান অধিকার দেয়া হলেও আল্লাহ তাআলা মেয়ের যে অধিকার প্রতিষ্ঠা করেছেন তা সত্য, কিন্তু মেয়েরও দায়িত্ব হবে সত্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই অঙ্গীকার রক্ষার জন্য পারিবারিক দায়িত্ব পালন করা উচিত। আর বিনা কারণে পুরুষদের উপরও অপবাদ আরোপ করা উচিত নয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সেই মান সম্পর্কে বলেন যা এক মোমেনের হওয়া উচিত। তিনি বলেন সেই মোমেন যে নিজের কাজে, সেই কাজ বান্দার সাথে হোক বা খোদার সাথেই হোক, যে নিজের কাজে লাগামহীন হয় না, বরং কোথাও খোদার দৃষ্টিতে অপরাধী সাব্যস্ত না হয়ে যায়, এই আশঙ্কায় নিজের আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে অত্যন্ত সচেতন হয়, নিজের অঙ্গীকারকে সবসময় বিশ্লেষণ করে আর তাকওয়ার দুর্ভিক্ষণে এর অভ্যন্তরীণ অবস্থার উপর দৃষ্টি রাখে, যেন পর্দার অন্তরালে কোথায়ও তার আমানত এবং অঙ্গীকারের ত্রুটি না থেকে যায়। আর তার কাছে আল্লাহর যে আমানত রয়েছে, যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, বৃত্তি, প্রাণ, সম্পদ, যথাসম্ভব তাকওয়ার নিরিখে খুব সাবধানতার সাথে যথাযথ স্থানে ব্যবহার করতে থাকে। আর ঈমান আনার সময় আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে তা পুরো নিষ্ঠার সাথে পালনের জন্য যথাসাধ্য চেষ্টায় রত থাকে। অনুরূপভাবে সৃষ্টির যে আমানত তাদের উপর রয়েছে, ভাইবন বিষয়ে যে আমানত গণ্য হয়, সেক্ষেত্রে যথাসম্ভব তাকওয়ার নিরিখে তা পালনের চেষ্টা করে। যদি কোন ঝগড়া হয়ে যায় তাকওয়াকে দৃষ্টিতে রেখে তার মীমাংসা করে, সেই মীমাংসায় তার ক্ষতি হলেও সকল কর্মে তাকওয়ার সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে কাজ করতে হয়। তিনি বলেন, মানুষের সমূহ আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়ার সকল সূক্ষ্ম পথ অনুসরণ করার মাঝে নিহিত। তাকওয়ার সূক্ষ্ম পথগুলো আধ্যাত্মিক সৌন্দর্যের সূক্ষ্ম ছাপ এবং গঠন গড়ন। এটি জানা কথা যে আল্লাহর আমানত এবং অঙ্গীকারের প্রতি যথাসাধ্য শ্রদ্ধাশীল থাকা, আর আপাদমস্তক যত অঙ্গ প্রত্যঙ্গ আর বৃত্তি আছে যার বাহ্যিক দিকগুলো হলো হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, আর অভ্যন্তরীণ দিক হল হৃদয় এবং অন্য অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ আর চারিত্রিক শক্তি, আর এগুলোকে যথাসাধ্য যথাস্থানে ব্যবহার করা এবং অবৈধ স্থানে ব্যবহার না করা, এর গুপ্ত হামলার সম্পর্কে সচেতন থাকা আর এর মোকাবেলায় বন্দাদের অধিকার সম্পর্কে সচেতন থাকা, এটি সে রীতি যা মানুষের সকল আধ্যাত্মিক যার সাথে মানুষের সকল আধ্যাত্মিক সৌন্দর্যের সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআন শরীফে তাকওয়াকে পোশাক আখ্যা দিয়েছেন, আর লেবাস ও তাকওয়া এটি কোরআনে কারিমেরই শব্দ। এটি এদিকে ইঙ্গিত করে যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক আকর্ষণ তাকওয়ার ফলে সৃষ্টি হয়, আর তাকওয়া হল আল্লাহর সমস্ত আমানত এবং আল্লাহর সাথে কৃত অঙ্গীকার। একইভাবে সৃষ্টির সকল আমানত এবং সৃষ্টির সাথে কৃত অঙ্গীকারের প্রতি যথাসাধ্য শ্রদ্ধাশীল হওয়ার সুখ্যাতি সূক্ষ্ম দিকগুলোর উপর যথাসাধ্য প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করা বা প্রতিষ্ঠিত হওয়া। আল্লাহ তাআলা করুন তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়ে পরিচালিত হয়ে আমরা যেন আল্লাহর নির্দেশাবলী মেনে চলতে পারি এবং আমাদের সকল অঙ্গীকার রক্ষা করতে পারি। আর এই রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যে চেষ্টা করেছি তার উপর অবিচলতার সাথে যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি। আজকের জুমাকে জুমাতুল বিদা মনে করে এই জুমা পরে রমজানের নেকি রমজান মাসে করাকে যথেষ্ট মনে করে ছেড়ে দেবেন না, বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে আল্লাহ বলেছেন মুমিন সে যে অবিচলতার সাথে পণ্যের উপর প্রতিষ্ঠিত থাকে এবং নিজের অঙ্গীকার রক্ষা করে অঙ্গীকার পালন করে। আল্লাহ তাআলা করুন এই রমজান আমাদেরকে অশেষ কল্যাণের উত্তরাধিকারী করুক, আর কোরআনে প্রদত্ত খোদার যে নির্দেশাবলী আছে, আদেশ নিষেধ আছে, সেগুলো সম্পর্কে যেন পূর্বের তুলনায় অধিক আমাদের জ্ঞান এবং বোধপত্তি অর্জিত হয়। আমি যে কয়েকটি দৃষ্টান্ত দিয়েছি তার কারণ হল আমাদের সবাইকে সেগুলো বোঝার চেষ্টা করা উচিত, সন্ধানের চেষ্টা করা উচিত এবং মেনে চলার চেষ্টা করা উচিত। তাহলে আমরা প্রকৃতপক্ষে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারে যারা রমজান থেকে কল্যাণ মণ্ডিত হয়েছে। আল্লাহ করুন আমাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যেন এমনই হয় যারা এই রমজান থেকে উপকৃত হয়েছে, ভবিষ্যতে উপকৃত হতে থাকবে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى المنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.